রামপালের এই বাংলাদেশ ভারত যৌথ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রই নয়, ওদিকে রূপপুরে যে পারমাণবিক প্রকল্প নির্মাণ হবে রাশিয়ার সঙ্গে সহযোগিতায়, আর সে নিয়েও বিতর্ক, প্রতিবাদ এবং সমাবেশ ঘটছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়। এবং অনেকের মনেই প্রশ্ন, এর পরিবেশের উপরে, জনবসতির উপরে, সাধারণ মানুষের উপরে, বাংলাদেশের উপরে কি প্রতিক্রিয়া, কি প্রভাব পড়বে। আজকে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা থেকে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা এই পরিবেশ এইসব নিয়েই কাজ করছেন। প্রফেসর অনু মোহাম্মদ, যিনি রাজনৈতিক মতাদর্শ সংগ্রামী, আপনারা জানেন, অর্থনীতিবিদ, লেখক, সম্পাদক। প্রফেসর অনু মোহাম্মদ, আপনি আছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় করে যোগ দেওয়ার জন্য। আর অপর লাইনে রয়েছেন মোহাম্মদ বি ডি রহমতুল্লাহ, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এবং তিনি আগে ছিলেন মহাপরিচালক বাংলাদেশ সরকারের পাওয়ার সেল, তাই তো? বিডি রহমতুল্লাহ, আপনি আছেন? আচ্ছা, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমাদের আলোচ্য বিষয় তো এই বাংলাদেশ ভারত যৌথ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে বিতর্ক প্রতিবাদ চলছে, শুধু তাই নয়, পরিবেশ সংরক্ষণ, জ্বালানি, জনবসতি রক্ষা, সুরক্ষা নিয়ে যারা কাজ করছেন তাদের বিষয় নিয়ে আমাদের আলোচনা। তো প্রথমে আমি প্রফেসর অনু মোহাম্মদের কাছে যাব, যে বর্তমানে এই যে প্রতিবাদ এবং সমাবেশ হচ্ছে, বাংলাদেশ ভারত যৌথ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রই নয়, রূপপুরে পারমাণবিক প্রকল্প নির্মাণ রাশিয়ার সহযোগিতায়, সেটাও এর অন্তর্ভুক্ত। তো আপনার বক্তব্য সংক্ষেপে যদি বলেন।
গতকালই আমাদের একটি বড় মহাসমাবেশ ছিল, এটা ছিল খুলনাতে অনুষ্ঠিত হলো। এটা উপকূলীয় অঞ্চলের, যে উপকূলীয় অঞ্চল এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য সবচেয়ে বড় হুমকির মুখে, ঝুঁকির মুখে, সেই অঞ্চলের মানুষদের একটা মহাসমাবেশ অনুষ্ঠিত হলো গতকাল। এবং সেখানে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি, এবং অনেক ভয় ভীতি, চাপ ইত্যাদি মোকাবেলা করে সেইটাকে অতিক্রম করে মানুষজন এই আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন। কারণ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সম্পর্কে দেশে বিদেশে বিশেষজ্ঞদের এবং কাণ্ড জ্ঞান থেকেও এটা পরিষ্কার বোঝা যায় যে এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের মতো এত ইকোলজিক্যালি সেন্সিটিভ বন, যেটা প্রাকৃতিক সুরক্ষাবাদ হিসেবে বাংলাদেশের ক্ষেত্রে কাজ করে, প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে, সেটা যদি না থাকে তাহলে উপকূলীয় অঞ্চলের কয়েক কোটি মানুষকে, মানুষের মানুষ পুরোপুরি অরক্ষিত হয়ে যাবে এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশও অরক্ষিত হয়ে যাবে। সেই কারণে উপকূলের মানুষদের মধ্যে এটি নিয়ে ব্যাপক উদ্বেগ আছে, কিন্তু ভয় ভীতি দেখিয়ে তাদেরকে চুপ করিয়ে রাখার চেষ্টা আছে। তো সেটাকে অতিক্রম করেই গতকাল মহাসমাবেশ হলো এবং সেখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছে যে বাংলাদেশে বিদ্যুৎ সংকট সমাধান, সেটা তো সেই সমাধানের কথা বলেই এই সর্বনাশা ঘটনাগুলো ঘটছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র তার মধ্যে সবচাইতে এখন যেটা নিয়ে কথা বেশি হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। বিষয়টা হচ্ছে যে বিদ্যুৎ সংকট সমাধান করার অন্য অনেক পথ আছে যেটা আমরা বলছি এবং আমাদের দিক থেকে অনেক রকম প্রস্তাবনাও আছে সরকারের কাছে, কিন্তু সরকারের বিশেষভাবে আগ্রহ ঋণ নিয়ে, ঋণ নির্ভর রামপাল বিদ্যুৎ কেন্দ্র কিংবা ঋণ এবং অনেক রকম ঝুঁকি নির্ভর রূপপুর বিদ্যুৎ প্রকল্প, সেটার সাথে দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠীর নানা রকম ইন্টারেস্ট গ্রুপ আছে, কিন্তু দেশের জন্য এবং জনগণের জন্য এবং সামগ্রিকভাবে বৈশ্বিক যে পরিবেশ, সেই পরিবেশের জন্য এই দুটোই খুবই বিপজ্জনক প্রকল্প। সেই কারণে আমরা এর বিকল্প নিয়েও অনেক কথাবার্তা সরকারকে, অনেক প্রস্তাবনা দিয়েছি, সরকার এখন পর্যন্ত সেভাবে কাম দেখছে না।
আমি মোহাম্মদ বিডি রহমতুল্লাহর কাছে আসছি, যে এটা তো শুধু মানে বিদ্যুতের চাহিদা মেটানোর জন্যই করা হচ্ছে বলে বলা হচ্ছে, কিন্তু জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ যেমন বলেছেন যে এই প্রকল্পের কারণে সুন্দরবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, আর সেটা কি সম্ভব?
সেটা তো সম্ভব না। যে জনাব আনু মোহাম্মদ তো আপনাকে একটু আগে বললেন, হচ্ছে যে কয়লাকে কিন্তু বিশ্বব্যাপী, বিশেষ করে প্যারিস কনফারেন্স যেটা 2015 এর ডিসেম্বরে স্বাক্ষর করা হলো, সেখানে কিন্তু আজকে যে 2 ডিগ্রি সেলসিয়াস পার ইয়ার যে বেড়ে যাচ্ছে, সেখানে ডিক্লেয়ার করা হয়েছে যে আজকে 90% যে কার্বন এমিট করতেছে, যে পৃথিবীর উষ্ণতা এবং উষ্ণতার সঙ্গে সঙ্গে প্রাণ প্রকৃতি পরিবেশ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের জীবনে ক্যান্সার, অ্যাজমা, হাঁপানি ইত্যাদি সব ধরনের রোগ হচ্ছে, এবং এটিকে কয়লাকে চিহ্নিত করে কয়লাকে ডার্টিয়েস্ট ফুয়েল হিসাবে চিহ্নিত করার পর সমস্ত কান্ট্রি কিন্তু স্বাক্ষর করেছে যে আমরা একটা স্ট্যাগার্ড ইয়েতে বছরে এইগুলা সব কয়লা বন্ধ করে দেবো, নতুন কয়লা করব না। ক্লিয়ার দেখেন যে চায়না যেটা হাইস্ট তার পার্সেন্টেজ অফ মানে পাওয়ার প্রোডাকশন হচ্ছে কয়লা 80%, চীনের হচ্ছে 70%, আর চারটা কান্ট্রি যারা এই বেশি কয়লা 26% যে পৃথিবীতে কন্ট্রিবিউট করে কয়লা দিয়ে এবং বিশ্বকে আজকে মানে দূষিত করে ফেলছে, অস্ট্রেলিয়া, আমেরিকা, এই দুইটা কান্ট্রি। তো সেই চারটা কান্ট্রি তাদেরকে পলিসি অলরেডি দিয়েছে, দেওয়ার ফলে আজকে ভারতের যে কয়লা এবং ভারতের যে কোম্পানি, ভারত তার সেগার টোগাল থার্টিতে এবং ভারতের পত্রিকা মধ্যে আপনিও দেখে থাকবেন যে তারা কিন্তু আর কয়লার নতুন প্রজেক্ট করছে না, পুরনো গুলো বন্ধ করে দেবে। আমরা ভারতের কয়লা, ভারতের মেশিন, এখানে ভারতের একটা স্টেটসম্যান এবং আমাদের এখানে একজন ভারতীয় খুব নবায়নযোগ্য জ্বালানি এক্সপার্ট ছিলেন, উনিও বললেন ভারতের প্রত্যেকটা কয়লা স্টেশনে 2,000 কোটি রুপি তাদের ইনভেস্টমেন্ট আছে, ভারত সরকার এইগুলো বন্ধ করে দেওয়ার যে প্রোগ্রাম নিচ্ছে ওদেরকে তো সামাল দিতে হবে, সামালতে হচ্ছে বাংলাদেশ, কিন্তু আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ হারাবে, নদী ধ্বংস হবে, আমরা মরে যাব, কেউ থাকবে না, থাকবে যারা যারা টাকা এর জন্য মেগা প্রজেক্টের নামে যে হাজার হাজার কোটি টাকা অর্থ কামাই করবে, তারা কিন্তু কেউ দেশে একটা পরিকল্পনা নেই, তাদের বাড়িঘরও এখানে নেই। এটাই সবচেয়ে দুঃখজনক যে তারা ইচ্ছে করে এই দেশটাকে 18,000 মেগাওয়াট দেশ পাওয়ার করার পরিকল্পনা দিয়েছে, এর ভিতরে সুন্দরবন দিয়ে শুরু করেছে, সেন্ট মার্টিনে গেছে, রাউজেনে যাচ্ছে, পায়রা বন্দরে যাচ্ছে, আর যারা একমাত্র বাংলাদেশ যেখানে সারা বিশ্ব কয়লা ভিত্তিক পাওয়ার স্টেশন বন্ধ করে দিয়েছে। আর আপনি যদি কয়লার কেমিক্যাল অ্যানালাইসিসটা দেখেন যে এইটাকে যে শুধু এমনি ডার্টিস্ট ফুয়েল বলা হয় নাই, এটা হচ্ছে যে স্মলার পিপিএম, যেটা 1,17,300 হচ্ছে এটার মানে স্মলার পার্টিকেলস মানে পলিউটেন্ট, আর কোনোটাতে এত নেই, আর সেটা নিয়ে আমরা এতগুলা পাওয়ার স্টেশন বানাচ্ছি। তাহলে এটার উদ্দেশ্যটাকে আমি তো কিছু বুঝতে পারলাম না। এখানে আপনার এই বাংলাদেশের মতো এত ডেভেলপ কান্ট্রি প্লাস এই এত 24,000 কিলোমিটারের নদীপথ, ক্রিকস, দিঘি, সুইবা মাটি 100% প্রায় এফেক্টিভ ল্যান্ড, আর এই ল্যান্ডের সব।
আমাদের ফোনে একজন অপেক্ষা করছেন টেলিফোন লাইনে, আমি টেলিফোন কলটা নিয়ে নিই, তাহলে তার প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নের জবাব আপনারা দেবেন। হ্যালো, 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 টেলিফোনে কোনো শ্রোতা আছেন কি? লিয়াকাত আলী নামে কোনো শ্রোতা কি লাইনে আছেন? হ্যালো, না বোধহয় লাইনটা কেটে গেছে, লাইনটা কেটে গেছে, তো আবার যদি করেন। তো আমি এর মধ্যে দেখি আমাদের ফেসবুকে একজন শ্রোতা তিনি লিখেছেন এবং তিনি বেশ বিশদভাবে লিখেছেন যে আমরা যদি রামপাল, তার নাম তামিম হোসেন, তামিম হোসেন লিখছেন যে আমরা যদি রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে কথা বলি, প্রথমে আমাদের চোখে ধরা পড়ে এই প্রকল্পের ভবিষ্যৎ ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো, আর আমরা যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি দেখা যাবে এখানে 1,320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে, জিডিপি বাড়বে, কর্মসংস্থান হবে, আর যদি নেতিবাচক দিক নিয়ে কথা বলি দেখা যাবে কার্বন নিঃসরণ হবে, বায়োডাইভার্সিটি নষ্ট হবে, সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, আর ইন্ডিয়ান প্রফিট বেশি পাবে, যেমন ভারত 10% ঋণ দিয়ে তারা 50% বিদ্যুৎ পাবে। তো প্রকল্পে বলা হয় সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ইউজ হবে, যা কিনা ভারত এবং অস্ট্রেলিয়া থেকে সরবরাহ করা হবে, যা মাত্র 10% যে দূষণ পলিউশন সেটাকে হ্রাস করতে পারবে। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে 90% দূষণ থেকে যাবে, আর তাই তামিম হোসেন যেমন লিখছেন ফেসবুকে যে বলা যায় এই প্রকল্পের ভবিষ্যৎ পজিটিভের চেয়ে নেগেটিভই বেশি প্রভাব ফেলবে। তো এখন উনি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে থেকে লিখেছেন, ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে বোধহয় পড়াশোনা করেন তামিম। তো তামিম হোসেনের এই বক্তব্য আনু মোহাম্মদ, আপনি কতটুকু মানে মনে করেন যে উনি তো বেশ মানে
পর্যবেক্ষণের মধ্যে তো অনেকখানি সত্যতা আছে, এখানে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যেটা একটা পজিটিভ সাইড হিসেবে সাধারণভাবে বলা যায়। কিন্তু আমার মনে হয় যে এই বিদ্যুৎ উৎপাদন টেকনিক্যালি ফিজিবল হবে না, কারণ ওইখানে আপনার টেকনিক্যালি এটা কন্টিনিউ করা সম্ভব হবে না ভবিষ্যতে, কারণ ওইখানে যে নদী, যে আমরা যদি নদীর বিভিন্ন ওইখানকার বিভিন্ন নদীর কানেকশন গুলো দেখি, প্রচুর নদী ক্রমাগত ড্রেজিং করতে হবে, ক্রমাগত ড্রেজিং করে ওই জাহাজ চলাচল নিশ্চিত রাখতে হবে। এখন ধরেন 500 টন 1000 টন এরকম এক একটা জাহাজ চলে এখানে, আর এই প্ল্যান্ট হলে সেখানে প্রতিদিন 12-13 হাজার টন কয়লা পরিবহন করতে হবে। সেই পরিবহন নিশ্চিত করতে গেলে পশুর নদী বর্তমানে যে ধরন আছে সেটা রাখা যাবে না, এবং সেই নদীর পানি দূষণ এবং অন্যান্য মধ্যে দিয়ে তো সুন্দরবন যাবেই, মাঝখান থেকে এই সুন্দরবন শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ একটা ভয়ঙ্কর যে ক্ষতিটা পূরণ করা সম্ভব হবে না কখনো, সেরকম একটা জায়গায় পৌঁছে যাবে।
আমরা আবার টেলিফোন পাচ্ছি, দেখি টেলিফোনটা নিয়ে নি। হ্যালো
হ্যালো
হ্যালো, কে বলছেন? রামপালে বাংলাদেশ ভারত যৌথ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা নির্মাণ নিয়ে বিতর্ক। তো এখন আমাদের যারা প্যানেলে আছেন, দুজন বিশেষ অতিথি, প্রফেসর আনু মোহাম্মদ এবং মোহাম্মদ বিডি রহমতুল্লাহ, তো উনারা আপনার জবাব দেবেন। আপনার প্রশ্ন বা মন্তব্য কি বলেন তো?
জি আপা, আমি বলতে চাচ্ছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে বাংলাদেশে দুইটা জিনিস আছে যেটা আল্লাহ পাকের তৈরি, একটা হলো কক্সবাজার সমুদ্র বন্দর আর একটা হলো বাংলাদেশের সুন্দরবন। আমরা বাংলাদেশের মানুষ অবশ্যই চাই এই দুইটা জিনিস, সুন্দরবন এবং বৃহত্তর সামুদ্রিক বন্দর, এই সমুদ্র সৈকত, এগুলো বাঁচিয়ে থাকার জন্য আমাদের বাংলাদেশের মানুষের জন্য। সরকার গতকালকে সরকার বিবিসির একটা সাক্ষাৎকারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন যে পানি, নদীর পানি ব্যবহারের কারণে এবং ওই এলাকার মানুষের বিদ্যুতের জন্য ওই প্রকল্প হচ্ছে। এটা ঠিক আছে, এটা মানুষের স্বার্থে হচ্ছে, কিন্তু তারপরেও সরকারকে এই সুন্দরবন বাঁচানোর জন্য আমাদের যে 90% যেগুলো দূষিত জিনিস থাকি, এই সরকার যদি এই সুন্দরবনকে বাঁচাইয়া যে আমাদের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য সরকার কি পদক্ষেপ নিলে সেটা আগামীতে করতে পারবে, যেটা মানুষের জন্য ক্ষতি হবে না, এবং আমাদের সুন্দরবন যেটা আল্লাহর প্রকৃত দেওয়া জিনিস বাংলাদেশের কাছে আছে, সেই জিনিস কিভাবে রক্ষা হবে সেটাকে আগে রক্ষা করে তারপর সেটাকে করা যায় সেটা।
হ্যাঁ লেখাতালি, আপনি যেটা বলতে চাচ্ছেন যে এর বিকল্প কি, সুন্দরবন রক্ষা করে কি ধরনের বিকল্প প্রস্তাব মানে দেয়া যায় যাতে বিদ্যুৎ উৎপাদনের জন্য সুন্দরবনকে ব্যবহার না করে, রামপালে সেটা না করে বা যেভাবেই হোক, এর বিকল্প প্রস্তাবটা কি, বিকল্প ব্যবস্থাটা কি, সেটাই তো আপনার প্রশ্ন। আচ্ছা, তো আনু মোহাম্মদ আপনি বলবেন।
হ্যাঁ,
আমি দুজনের কাছে আসছি। হ্যাঁ বলুন।
হ্যাঁ, সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত না করে বিদ্যুৎ উৎপাদনের বহু পথের কথা আমরা সরকারকে বলেছি। যেমন এখানে একটা, এই যে গতকাল মন্ত্রী মহোদয়ের যে কথার রেফারেন্স দিলেন, যে কথা নিষে এই বক্তব্যটা সরকার থেকে প্রচার করা হচ্ছে বিভিন্ন ভাবে, যে ওই এলাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য এটা করা হচ্ছে,
আর বলছেন যে সুন্দরবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না।
এর চাইতে বড় অসত্য আর কিছু হতে পারে না, কারণ বাংলাদেশে বড় বড় যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট থাকে সেই পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করা হয় ওই অঞ্চলে সরবরাহের জন্য না। নিয়মটা হচ্ছে যে একটা পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন হয়, তারপরে সেটা ন্যাশনাল গ্রিডে যায় এবং সেই ন্যাশনাল গ্রিড থেকে বিভিন্ন জায়গায় সেটা সরবরাহ হয়, যে কারণে ঢাকা শহরে বিদ্যুৎ উৎপাদন যতটা হয় তার চেয়ে বহুগুণ বেশি ঢাকা শহরে ভোগ করা হয়, ঢাকা শহরে ব্যবহার করা হয়, এবং ঢাকা শহরের বাইরে এমন অনেক জায়গায় বিদ্যুৎ উৎপাদন হয় যেখানে লোডশেডিং তুলনামূলক ভাবে ঢাকার চেয়ে বেশি। তো এইটা হচ্ছে একটা ভুল তথ্য। দ্বিতীয়ত, এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ওই এলাকায় কর্মসংস্থান হবে এটাও ঠিক না, কারণ ওই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষই গতকালের মহাসমাবেশেও যারা যোগ দিয়েছিলেন তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ কর্মসংস্থান এখন তাদের যেটা আছে যেমন মৎস্যজীবী বনজীবী কৃষি জমি এবং এই অঞ্চলে যে সমস্ত পাট শিল্প সহ বিভিন্ন শিল্প কারখানা এই সমস্ত জায়গাগুলো এই কর্মসংস্থানগুলো ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হবে পানি দূষণের কারণে, বায়ু দূষণের কারণে, পরিবেশ দূষণের কারণে, বন না থাকার কারণে। তো এবং তার ফলে কর্মসংস্থান যত হারাবে সেটা আমরা হিসাব করে দেখেছি যে 100 জন কর্মসংস্থান হারালে সেখানে 1 জনের হয়তো কর্মসংস্থান হবে, তার মানে কর্মসংস্থান বরঞ্চ 100 ভাগের মধ্যে 99 ভাগ নষ্ট হবে এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে। তো সুতরাং কর্মসংস্থান হবে এবং ওই এলাকার মানুষের কল্যাণ হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের ব্যাপারে সরকারের যদি আগ্রহী থাকতো তাহলে বঙ্গোপসাগরে যে গ্যাস পাওয়া যাচ্ছে বা অনুসন্ধান হচ্ছে সেই গ্যাস পাওয়ার পরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে সরবরাহ না করে সেই গ্যাস রপ্তানির চুক্তির দিকে সরকার যেত না, সেটি আমরা বলছি যে গ্যাস অনুসন্ধান উত্তোলন করে সেই গ্যাস 100 ভাগ দেশের কাছে ব্যবহার করতে হবে, দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিতে হবে, সেটার উপরে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে করতে হবে, রিনিউয়েবল এনার্জির বিদ্যুৎ কেন্দ্র করতে হবে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাট শিল্প সহ কর্মসংস্থানের বিশাল যে সম্ভাবনা সেদিকে যেতে হবে। কিন্তু সরকার এই কর্মসংস্থান এবং উন্নয়নের প্রকৃত জায়গাগুলো না ধরে কিছু গোষ্ঠীর সুবিধা করতে গিয়ে পুরো বাংলাদেশের জন্য একটা সর্বনাশা প্রকল্পকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছে।
বিডি রহমতুল্লাহ আপনি কিছু বলবেন?
আর কি ব্যাপারে আমি কিন্তু ওই যে আগের ভদ্রলোকের একটা প্রশ্ন ছিল সে অনেক চমৎকার বলেছে, কিন্তু উনি একটা হিসাব করে ভুল। আমি বিদ্যুৎ তৈরি করলাম, একটা মানুষও থাকবে না, একটা প্রাণীও থাকবে না, তো সেই বিদ্যুতের লাভটা কে নেবে? প্রশ্ন হচ্ছে যে আমার আয় এর ভিতর তো ঠিক থাকতে হবে, আজকে অর্থনৈতিক যে বিপর্যয়টা হবে এটা ওই বিদ্যুৎ বিক্রি করার যে মূল্য পড়বে, আমরা কিন্তু ট্যারিফটাও নির্ধারণ করেছি ভারত থেকে এই ট্যারিফ আনার যে হিসাব তাতে ওইটা প্রায় 18 থেকে 19 টাকা পড়বে। এখনো যদি দামগুলো তারা খুব স্পষ্ট করে তাহলে সেই বিদ্যুৎ কেনার মতো সামর্থ্য অ্যাফোর্ডেবল ক্যাপাসিটি কিন্তু আমাদের নেই। আরেকটা হচ্ছে জনাব আনু মোহাম্মদ একটা কথা বলেছিলেন যে ওখানে 320 মেগাওয়াটের জন্য স্ট্যান্ডার্ড হিসাবে ভালো কয়লা যদি হয় তাহলে 20,000 টন ডেইলি লাগবে, আর সেখানে কিন্তু ভারতের কয়লার এক্স কোয়ান্টিটি অনেক বেশি, তার মানে 1.5 গুণ, তার মানে এখানে প্রায় 40,000 প্রতিদিন 40,000 টন ওখানে আসবে। আপনি কি চিন্তা করতে পারেন বাংলাদেশের ওই অঞ্চলটা থাকবে কিনা?
কয়লা
কিন্তু একদিন আগে আসবে না।
আমি এক ছোট্ট একটা বিরতি নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসছি।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
হ্যাঁ, আমরা যে আবার আলোচনায় ফিরে আসছি, তো এখন যেটা আমি আবারও ওই জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বক্তব্যের ফিরে যাব, যে বলছে যে সুন্দরবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, মানুষের তো ক্ষতিগ্রস্ত হবে যেটা আপনারা বললেন, বিদ্যুৎ উৎপাদন যথার্থ হবে কি না শেষ পর্যন্ত এতটাই যত বলা হচ্ছে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে, কর্মসংস্থান হবে কি না হবে, কতটুকু হবে এবং সেখানকার মানুষকে সরে যেতে হবে হয়তো, তো নেগেটিভ পজিটিভের থেকে নেগেটিভ প্রভাবই দেখা যাবে, ইতিবাচকের থেকে নেতিবাচক। তো সে ছাড়াও এই যে বলা হচ্ছে যে সুন্দরবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না,
এটা ব্যাপারে এটা সরকার যেভাবে বলে যাচ্ছে এটা হলো একটা ধরেন কোন রকম যুক্তি তথ্য তর্ক জ্ঞান বিজ্ঞান কাণ্ড জ্ঞান সমস্ত কিছুকে অস্বীকার করলেই কেবলমাত্র এটা বলা সম্ভব। কারণ এর মধ্যে আপনার ধরেন কোম্পানির সাথে যুক্ত কিছু ব্যক্তি ছাড়া বাকি সকল বাংলাদেশের সকল ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এবং বিভিন্ন বিভাগের বিভিন্ন ডিসিপ্লিনের যারা বিশেষজ্ঞ আছেন তারা বাংলাদেশের এই ধরনের অনেক বিশেষজ্ঞ এর মধ্যে পত্রিকায় লিখেছেন কথা বলেছেন যারা স্বাধীনভাবে কাজ করে, ভারতের বিশেষজ্ঞরা লিখেছেন, আন্তর্জাতিক পর্যায়ে যারা কাজ করেন এবং কয়লা প্রকল্প নিয়ে বিশেষজ্ঞ তারা বলেছেন, সবাই বিভিন্ন তথ্য যুক্তি দিয়েছেন কিভাবে এই ক্ষতিটা হবে। এখন সরকার যখন দাবি করছে যে আমাদের এমন একটা টেকনোলজি আছে যেটিতে কোনো ক্ষতি হবে না, এখন এটা তো একটা কাণ্ড জ্ঞানই বলে যে এরকম একটা টেকনোলজি যদি বাংলাদেশ কোনোভাবে পেয়ে যায় সেই টেকনোলজি ব্যবহার করে তো ভারতেও ক্ষতি হওয়ার কথা না, চীনেও ক্ষতি হওয়ার কথা না, যুক্তরাষ্ট্র ক্ষতি হওয়ার কথা না, তাহলে সেই টেকনোলজি ব্যবহার করে তারা কয়লা বিদ্যুৎ উৎপাদন করে না কেন? কেন ভারত কয়লা বিদ্যুৎ থেকে সরে আসছে, চীন কেন সরে আসছে, এবং তারা কেন ক্রমবর্ধমান হারে অন্যান্য মাধ্যম বিশেষত নবায়নযোগ্য বিদ্যুতের দিকে যাচ্ছে? এটা তো, এবং এইটার সুনির্দিষ্ট কারণগুলো আমরা বিভিন্ন ভাবে সরকারের সাথে বসেছিলাম, আমরা কিন্তু সরকার যখনই আলোচনার প্রস্তাব দিয়েছে আমরা বসেছি, কথা বলেছি এবং আমরা যুক্তিগুলো দিয়েছি, এবং সেটা ধরেন প্রাথমিক জ্ঞান পর্যায়ের জিনিসগুলো সরকার দেখা যাচ্ছে যে মিস করছে, যে খনিজ কয়লা কাঠ কয়লার তফাৎ কি, এইটাও সরকারের উচ্চ পর্যায়ের লোকজন তাদের ধারণা নাই সেটা পাবলিক।
আমি আবার টেলিফোন বাচ্চা, আমি একজন শ্রোতা টেলিফোনের লাইনে আছেন, আমি তার প্রশ্নটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো,
হ্যালো,
হ্যাঁ, আপনার নাম কি ভাই?
নিমাই রয়।
হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন?
আমি বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে বলছি।
হ্যাঁ, তো আপনার মন্তব্য এবং প্রশ্ন কি ভাই, বলুন তো।
আমার প্রশ্ন হচ্ছে যে আসলে সুন্দরবনের ওইখানে যে পারমাণবিক চুল্লিটা নির্মাণ করা হচ্ছে সেটা পরিবেশের জন্য এবং গোটা মানব জাতির পশু পক্ষী যতগুলো আছে প্রাণীগুলোর জন্য একটা হুমকি স্বরূপ?
এটা পারমাণবিক না ভাই, সুন্দরবনের কাছে যেটা হচ্ছে সেটা কিন্তু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। যাই হোক, আপনি বলুন।
আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে সেটার যে বর্জ্যগুলো আছে, বর্জ্য বর্জ্য যে উৎপন্ন হবে সেগুলো কি আসলে কোথায় ফেলা হবে, এবং সেখানে যে কেন্দ্রটা করা হবে সেখানে তো গাছপালা এগুলো কাটে বনভূমিটাকে ধ্বংস করে তারপরে করতে হবে, এটা কি আসলে যুক্তিসঙ্গত?
ঠিক আছে, আমি বিডি রহমতুল্লার কাছে আসছি। যে আমাদের যেমন নিমাই রায় প্রশ্ন করলেন যে এই ধরনের প্রকল্প কি যুক্তিসঙ্গত কি না, এটাই তাদের প্রশ্ন যাচ্ছে, এবং তিনি পঞ্চগড় থেকে বলছেন বাংলাদেশের। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ সবার। হ্যাঁ বলুন।
আমি এই সব কোশ্চেনগুলো একটু একটু আবার বলি। এই যে মানে আমাদের দেশে চারজন বোধহয় চারজন লোক ছাড়া সারা বিশ্বব্যাপী পরিবেশবাদীরা, বিজ্ঞানীরা যারা শিক্ষিত লোক তারা, এবং আমাদের দেশ তো আছে, সারা বিশ্বে একটা কথাই বলে যাচ্ছে, এবং কালকেও যারা এর ভিতরে সৌম্য দত্ত নামে একজন ভারতীয় আছে আরো বিশেষ, তো তারা বলছে এটা মারা ক্ষতি করবে রামপালের সুন্দরবনের, এবং মন্ত্রীকে সাংবাদিকদের জিজ্ঞেস করার বলে ওনারা তথ্য সঠিক জানেন না। এত চমৎকার ভাবে আমাদের মন্ত্রীরা কথা বলতে পারে যে সারা বিশ্ব একদিকে, বিজ্ঞান নিয়ে এটা বিশ্লেষণ করা হচ্ছে তারা একদিকে। আচ্ছা, আপনি সুন্দরবনের যে ক্ষতি হবে না এটা বিজ্ঞান, এটা পুরা বিজ্ঞান, এবং কয়লা পাওয়ার স্টেশন যেখানে হয় তার থেকে মিনিমাম 25 কিলোমিটার চারিদিকে ফ্লাই এস যায়, মানে যে ছাইটা ওটা কিন্তু সাংঘাতিক ক্ষতি করে, এটা মানুষের প্রাণীর গাছের তো ক্ষতি করেই, আর কয়লার যে স্টক থাকে সেখান থেকে একটা জিনিস না, বিশেষ করে বাঁকালি, লেড, সীসা, ক্রোমিয়াম, এগুলো প্রত্যেকটা মিনারেলস, এবং এই মিনারেলস গুলো মানে মাটি ক্ষতি করে না, প্রাণী ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, এমন কোন জিনিস থাকে না, গাছপালা যাবে এই ব্যাগ দিবে না, এই যে বরফগুলি আমরা ইদানিং রেজাল্ট পাচ্ছি 125 মেগাওয়াটে, তাহলে এই চারি এই বিজ্ঞানটা কিন্তু মানে উদ্ভাসিত।
হ্যাঁ, যেমন তামিম হোসেন বলেছিলেন যে
এক্সপেরিমেন্ট,
হ্যাঁ তামিম হোসেন যারা আমাদের ফেসবুকে যিনি লিখেছিলেন, তিনি লিখেছিলেন যে ফ্লাই অ্যাশ উড়বে, এই জিনিসটা তো বিবেচনার মধ্যে নেওয়া উচিত, কারণ যখন প্রকল্প হবে তার ইতিবাচক নেতিবাচক দুই দিকই বিবেচনা করতে হয়, এবং ছোট ছোট জিনিস খুঁটিনাটি জিনিসগুলো সাধারণ মানুষ একেবারেই বুঝবে না, যারা ক্ষতিগ্রস্ত হবে তারা একেবারেই জানবে না, সেটা তো হয় না। এরপরেও আপনি যেমন, আমি
হচ্ছে আসলে নিয়ম হচ্ছে আপনার যে কোনো জায়গায় এই ধরনের একটা প্রকল্প করতে গেলে সেখানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়, সাইট ক্লিয়ারেন্স নিতে হয়, পাবলিক কনসালটেশন করতে হয়, এগুলো হচ্ছে সাধারণ নিয়ম, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম। সেই নিয়মগুলো আমরা এই প্রকল্পের ক্ষেত্রে দেখছি, এবং আমাদের যে আরেকজন বক্তা বললেন লিয়াকত সাহেব যে কক্সবাজার সমুদ্র সৈকত, এই পুরো উপকূলীয় অঞ্চল জুড়ে সরকার যে সমস্ত প্রকল্প গ্রহণ করছে সেগুলো একটা সাধারণভাবে আমরা একটা বৈশিষ্ট্য দেখছি, যেগুলোর মধ্যে অনিয়ম, অস্বচ্ছতা এবং একটা লুকোচুরি,
নির্ভরতা,
অতিরিক্ত ব্যয়, এবং এগুলো করার মধ্যে যে যে প্রকল্পগুলো করা হচ্ছে সেগুলোর কারণে এটা ধরেন যে ক্ষতির মাত্রা, সেই ক্ষতির মাত্রাটা বাংলাদেশের জন্য অন্য যে কোনো দেশের তুলনায় বেশি, এই কারণে যে বাংলাদেশ জনবসতি খুব ঘন, বাংলাদেশের নদী নালা খাল বিলগুলো খুবই জড়ানো একটা সাথে আরেকটা, একটা কোন একটা পয়েন্টের ক্ষতি হলে, দূষণ হলে সেটা বহুদূর পর্যন্ত ছড়াবে, ছোট ল্যান্ড, সেই জন্য সেইখানে সেই কারণে বাংলাদেশের জন্য আরো স্ট্রিক্টলি ফলো করা দরকার প্রিন্সিপলগুলো, নিয়মগুলো, রেগুলেশন।
আরেকটি জিনিস, যেমন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন আজকে যে কোন প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে, সেটা সম্পন্ন করতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা এটা করা হচ্ছে, এবং প্রাথমিক কাজ সম্পন্ন হলে ওই যে কোম্পানির সাথে কাজ হবে রোসেটম তার মূল কাজ শুরু করবে, এটা হয়তো চলতি বছরের মাঝামাঝির পর এই কাজ শুরু হবে, এবং 2015 সালের ডিসেম্বরে রাশিয়ার সাথে বাংলাদেশের মূল চুক্তি হয়েছে এই বিষয়ে, এবং রাশিয়া $1,138 কোটি ঋণ বরাদ্দ করেছে। তো এইটা হচ্ছে যে, কিন্তু তার মধ্যে খবর পাওয়া গেছে যে কালবৈশাখী ঝড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু নির্মাণ কাজ যা হয়েছিল তা ভেঙে গেছে, একটি বড় ক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন নির্মাণের একেবারে প্রাথমিক পর্যায়ে যখন এই পরিস্থিতি, এখন অনেকেরই মনেই প্রশ্ন যাচ্ছে যে, হ্যাঁ বলুন।
আচ্ছা, এইটা বলার আগে আমি এই যে রামপাল সম্পর্কে একটা ইনকমপ্লিট জিনিস রয়ে গেছে,
বলুন বলুন,
দক্ষতা বৃদ্ধি, সুপার ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল ইত্যাদি, কিন্তু এটা ভারতীয় এক্সপেরিমেন্ট এবং ভারত কিন্তু এটা ফেল করছে। এটার অর্থ হচ্ছে একটা পার্টিকুলার অনেক কম টেম্পারেচারে, কম টেম্পারেচারে ওই যে বার্ন করতে পারে, তো কয়লা একটু কম বার্ন হয়। এছাড়া আল্ট্রাক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল বলতে কয়লার উপর কোনো আধুনিকতা নেই, এটাতে হয় যে মনে করেন 100 টন কয়লা লাগত, আলট্রা সুপার ক্রিটিক্যাল বলতে 93 টন, মানে অর্থাৎ 60 টন, কিন্তু ক্ষতির যে বিষ, কয়লার যে বিষের প্রক্রিয়া, এটা 100 টনে হতো, 93 টনে হতো। তো এই ধরনের মিথ্যাবাদী, অথচ ওই যে উজ্জ্বলবাবু এখানে যে এমডি ভারতের যে লোক, সে কিন্তু বলছে এগুলো মিথ্যা কথা, এগুলো আমরা বসাচ্ছি না, আর বসাবে না, ভারত তো অলরেডি ফেলড, ওয়ার্ল্ড ইজ দ্য প্রুফ। তাই এই ধরনের মিথ্যা কথা বলেই তারা কিন্তু প্রকল্প করছে। ঠিক একইভাবে একটা রূপপুর, আপনি যেটা বললেন, ফার্স্ট থিং হচ্ছে রূপপুর, কিন্তু আপনি যদি তিনটা বিখ্যাত, 4-5টা বিখ্যাত পেপারের কলেজ ফুকুশিমার পরেই দেখেন যে এখন যে কোনো সচেতন দেশের সচেতন কর্তৃপক্ষ, যদি প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, তারা যদি বুঝে যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন দেশ এবং মানুষের জন্য আর নিরাপদ নয়, এবং তারা এটা বন্ধ করে দিবে, যারা অলরেডি এটা ইনস্টল করছে তাদের, তারাও বোধ হয় আশা করছে ক্লোজ ডাউন করবে, কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়েছে, শুরু হয়েছে। কিন্তু আমরা এই দুইটা পাওয়ার স্টেশন, মানে দুইটা, কমলা এবং নিউক্লিয়ার, আপনি দেখেন সারাটা দেশে যে পরিকল্পনা নিয়েছে, অথচ আপনি বিদ্যুৎ কত হাজার মেগাওয়াট চান বাংলাদেশে, এখন তো 20,000-এর বেশি লাগবে না। বাংলাদেশ হচ্ছে হাইলি পটেনশিয়াল এরিয়া ফর রিনিউয়েবল, যেখানে 4.5 কিলোওয়াট আওয়ারে এভারেজ প্রোডাকশন করতে পারে, আমাদের 6 মাস সিজনে থেকে 6.5 কিলোওয়াট আওয়ার পার স্কোয়ার মিটার, আর এভারেজ হচ্ছে 4.5 কিলোওয়াট আওয়ার পার মিটার। আমাদের যে হাইল্যান্ড স্কুল আছে, যে সেখানে বাতাসের মানে এটা হচ্ছে আমরা 20 মিটার হাইটে দিই,
আমাদের টেলিফোনে একজনের একজন
80 মিটার হাইটেও চলে গেছে, সেখানে 80 মিটার হাইটে কিন্তু আমাদের উইন্ড স্পিড পাবো 8 মিটার পার সেকেন্ড। তাহলে এই বাতাস, আর আরেকটা জিনিস, যে গত 3-4 বছর যে ট্রেভেন্ডা, আমার 2012 সালের একটা সার্ভে ছিল আমাদের এখানে,
আমাদের টেলিফোনে একজন শ্রোতা চেষ্টা করছেন অনেকক্ষণ ধরে, তো আমাদের তার শ্রোতার বক্তব্য নিতে হবে, টেলিফোন বাজছে, এক মিনিট। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ
হ্যালো,
হ্যাঁ বলুন।
হ্যাঁ নমস্কার,
নমস্কার,
কলকাতা থেকে সুলগ্না ঘোষ রায় বলছি।
হ্যাঁ বলুন।
আজকে আমার অতিথির কাছে প্রশ্ন হলো যে, এই যে ভারত বাংলাদেশের যে যৌথ উদ্যোগে সুন্দরবন অঞ্চল সংলগ্ন অঞ্চলে যে রামপাল কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, হ্যাঁ সেটা খুব আমাদের কাছে একটা ভালো আনন্দের বিষয়, কিন্তু সেক্ষেত্রে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি যে বাংলাদেশের কিছু কিছু প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। কারণ হচ্ছে যে পরিবেশ নষ্ট হবে, সেই কারণে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র একটি তৈরি হলে পরিবেশগত ভাবে বিভিন্ন বাধা বিঘ্নতা আসে, সেদিকে বলছে পরিবেশ নষ্ট হবে, সেই কারণে
পরিবেশ নষ্ট হবে, সেখানকার মানুষজনের উপরে তার প্রভাব পড়বে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ সেইটাই, কিন্তু বিদ্যুতেরও তো প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে তো বিদ্যুতেরও প্রয়োজন আছে। তাহলে আমাদের এই দুদেশের সম্পর্কের উন্নয়নের প্রশ্নে এই যৌথ উদ্যোগ কি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে, সেটাই আমার আজকে প্রশ্ন।
আচ্ছা ধন্যবাদ সুলগ্না, আমি দেখি আমি ফিরে যাচ্ছি আমার প্যানেলে যারা দুজন আছে, প্রফেসর আনু মোহাম্মদ এবং বিডি রহমতুল্লাহ।
আপনাকে ওই যে ভদ্র মহিলার যে আগে প্রশ্ন আমাদের
জানি না,
আমি আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের যে সোলার ইনসুলেশন তাপমাত্রা এবং যতক্ষণ 7 আওয়ার্স তারপর তো ইয়েই আছে অপগ্রেড, তাহলে আপনি সোলার থেকে আমার হিসাবে আমি বলতে পারি 10,000 মেগাওয়াট। সৌম্য দান আমি একজন ভারতের এক্সপার্ট, উনি বলল আমাকে যা 10,000 না আপনার 25,000 মেগাওয়াট করা যাবে। একজন ইউএস কনসালটেন্ট কদিন আগে সোলারের উপর কাজ করছে, উনি আমাকে শেষ পর্যন্ত যোগাযোগ করে বলছে ইউ ক্যান প্রডিউস 10-15,000 মেগাওয়াট, অর্থাৎ আমি এখনো পর্যন্ত কম বলেছি। তো আমি সবচেয়ে বেশি পটেন্সিয়াল মনে করি বায়োমাস, অর্থাৎ গোবর ইত্যাদি সব মিউনিসিপালিটি সলিড, এবং সেখানে উই ক্যান প্রডিউস মিনিমাম 15,000 মেগাওয়াট। নদী তো আসেই ভারতের জন্য, যে নদীটা আমরা ব্যবহার করতে পারতেছি না, কিন্তু বন্ধুত্ব আমরা দাসত্বের বিনিময়ে বন্ধুত্ব চাই না। আজকে আমাদের সমস্ত কিছু নিয়ে যাবে, আমাদের সুন্দরবন ধ্বংস করে দেবে, ওরা সুন্দরবনের কলা পাওয়া না বাড়িয়ে ওদের বাজরে কলা আমাদের দিবে, আর সেটা দিয়ে আমরা বন্ধুত্বের জন্য চিৎকার করব। আমার বন্ধু হবে যে আমার সমমর্যাদার ভিত্তিতে আমাকে বাঁচার অধিকারটা সে গলা টিপি ধরছে, তো সেখানে তো আমরা এটা বন্ধুত্ব করতে পারি না। তারপরেও আমাদের আছে বাতাস, আরো অনেক জিনিস আছে, রিনিউয়েবলসে কিন্তু হিসাব জিনিস আপনি 50,000 মেগাওয়াট করতে পারেন, বিদ্যুৎ আপনি রপ্তানিও করতে পারেন। কাজে বিদ্যুৎ উৎপাদন আপনি যে ম্যাডাম বললেন, আমি চ্যালেঞ্জ করছি মন্ত্রীকে, এদেশের শীর্ষস্থানীয় সমস্ত নেতাকে, আমাদের কোনো পয়সা লাগবে না, উই ক্যান প্রডিউস 50,000 মেগাওয়াট উইদিন এ ভেরি শর্ট টাইম, কারণ ওটাতে টাকা লাগে না। তবে একটা ওনাদের সহ্য করতে হবে, সেই সহ্যটাই আমরা জানি, আমাদের জ্বালাতন না ওনাদের জ্বালাতন, যে মেগা প্রজেক্টে যত হাজার কোটি টাকা ওনাদের পকেটে যাবে, এইসব মানে রিনিউয়েবলস এই সমস্ত প্রজেক্টে ওই টাকাটা থাকবে না। এটাই যদি জ্বালা হয় তাহলে আমাদের সমস্ত দেশবাসীকে এটা হিসাবটা দিয়ে দিতে হবে।
আমি আপনাদের দুজনের কাছে অনুরোধ করব, প্রফেসর হ্যালো প্রফেসর আনু মোহাম্মদ এবং বিডি রহমতুল্লাহ, আমি দুজনের কাছে অনুরোধ করব যে আপনারা যে পরিসংখ্যানগুলো দিচ্ছেন এটা যখন আপনারা সমাবেশ করেন, যখন কোনো আলোচনা সভা হয়, সরকারের সাথে যখন আপনাদের বৈঠক হয়, তখন আপনারা এই যে পরিসংখ্যান দিচ্ছেন সেগুলো কি তাদের কাছে তুলে ধরা হয়? আপনারা শুনুন, আপনারা দুজনেই যদি কথা বলেন তাহলে আমিও যেমন বুঝতে পারবো না, শ্রোতারাও বুঝতে পারবেন না। এক একজন বলুন আপনারা সংক্ষেপে, আমাদের আরেকটি টেলিফোন কল নিতে হবে।
প্রশ্ন করেছেন যে ভারত বাংলাদেশ মৈত্রীর ভিত্তিতে এই প্রকল্পের ভবিষ্যৎ কি হবে, তার আমি মনে করি যে এই প্রকল্পে পরিবেশের ক্ষতি হয় এই কথাটা বললে যথেষ্ট না, কারণ সুন্দরবন ধ্বংস হওয়া পরিবেশের ক্ষতি হওয়া বললে ঠিক সুন্দরবন ধ্বংসের যে বিশাল ব্যাপারটা একটু বোঝা যায় না। আর সুন্দরবন বিনাশ হলে শুধু বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হবে তা না, এটা বাংলাদেশের একটা বড় অংশ, শতকরা 40% আছে ভারতের দিকে।
আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি, এক মিনিট, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
হ্যাঁ বলুন, আপনারা দুজনেই বলুন।
এই পাশে সুন্দরবন যদি বাংলাদেশের দিকে ক্ষতিগ্রস্ত হয় সেটা কলকাতার দিকে, যে পশ্চিমবঙ্গের দিকে যে সুন্দরবন আছে সেটাও ক্ষতিগ্রস্ত হবে, এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনের সংলগ্ন এলাকাগুলোতে যে মৎস্যজীবী বনজীবীরা আছেন তাদের সংখ্যা বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন মানুষের চাইতে বেশি, প্রায় 50 লাখ মানুষ সেখানে বাস করেন, এবং সেই মানুষদের সাথে আমার নিজেরও কথা হয়েছে এবং তারা নিজেরাও কিন্তু উদ্বিগ্ন, কারণ সুন্দরবনের উপরেই তাদের জীবন জীবিকা নির্ভর করে। আবার সুন্দরবন যদি বাংলাদেশে এটা নষ্ট হয় তাহলে এটা যে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট হবে।
এক মিনিট আপনারা থামুন, আমাদের আরেকটা আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, টেলিফোন একটু বাজছে, আমাদের নিয়ে নিতে হবে। হ্যালো,
জি আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ বলছি চুয়াডাঙ্গা থেকে।
বলুন
জি, রামপাল কয়লা বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের পরিবেশবাদী এবং সরকারের মধ্যে একটা টানা পড়েন শুরু থেকেই চলছে আর কি, এবং এমনকি ইউনেস্কো এই প্রকল্পের বিরোধিতা করে আসছে, ভারতের পরিবেশবাদীরাও এর বিরোধিতা করে আসছে, সরকার বলছে যে এতে কোনো ক্ষতি হবে না সুন্দরবনের, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা কি বুঝবো ক্ষতি হবে কি হবে না, এটা আমাদেরকে কে নির্ধারণ করে দেবে, সরকার না পরিবেশবাদীরা? ধন্যবাদ।
আচ্ছা ধন্যবাদ আব্দুল্লাহ।
না, আমি একটু উত্তরটা দিচ্ছি, সরকার বা পরিবেশবাদী কারো নির্ধারণ করে দেওয়ার দরকার নেই, আপনি যদি কাণ্ড জ্ঞান এবং বিজ্ঞানের উপরে নির্ভর করেন, বিশ্বাস থেকে সরে এসে বা যে প্রচারণা সে প্রচারণা থেকে সরে এসে যদি আপনি নিজে যেমন ধরেন এখন যে ইটের ভাটাগুলো আছে, যে এভারেজ ইটের ভাটা, সেই রকম ইটের ভাটা যদি 1,500 মতো ইটের ভাটা একসাথে পড়ে যে পরিমাণ কয়লা পোড়ানো হবে সেই পরিমাণ কয়লা সুন্দরবনের উপরে পোড়ানো হবে, এবং সেইভাবে এই কি কি কারণে এটা ক্ষতি হবে সেটা ডিটেইল আমাদের বিভিন্ন ধরনের বিষয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞরা বলছেন, যারা বলছেন তাদের কোনো ব্যবসায়িক স্বার্থ নাই, যারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কোনো ক্ষতি হবে না বলছেন তাদের ব্যবসায়িক স্বার্থ আছে, সুতরাং সেই ব্যবসায়িক স্বার্থ থেকে তারা বিজ্ঞাপনে যেভাবে মিথ্যাকে সত্য প্রমাণ করা হয় সেভাবে সত্য প্রমাণ করার চেষ্টা করছেন মিথ্যাকে, এবং কাণ্ড জ্ঞানকেও তারা অস্বীকার করছেন। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গেরও যদি ক্ষতি হয় বাংলাদেশেরও যদি ক্ষতি হয়, বাংলাদেশে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ ভারত মৈত্রী কোম্পানি, বাংলাদেশ ভারত মৈত্রী কোম্পানি কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যেকার বন্ধুত্বের সম্ভাবনাকে সাংঘাতিক ভাবে বিনষ্ট করবে, এবং এটা শত্রুতা তৈরি বৈরিতা তৈরির একটা ক্ষেত্রে পরিণত হবে। সেই জন্য আমি মনে করি যারা মনে করেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্ব থাকা উচিত, যেটা আমরা মনে করি যে বন্ধুত্ব থাকা উচিত, সে বন্ধুত্বের স্বার্থে, যেটা ভারতের আমাদের অনেক বন্ধুও মনে করেন, বন্ধুত্বের স্বার্থেই এই ধরনের পরিবেশ বিধ্বংসী সুন্দরবন বিধ্বংসী প্রকল্প থেকে ভারতের সরে যাওয়া উচিত, বাংলাদেশের সরে বাংলাদেশ সরকারের সরে যাওয়া উচিত, এবং অনেক পরিবেশকে ধ্বংস না করে বিদ্যুৎ উৎপাদনের বহু পথ আছে, সেটা নিয়ে আমরা সরকারের সাথে আলোচনায় বসতে পারি, বাংলাদেশ ভারতের মধ্যে সহযোগিতা হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা।
হ্যাঁ, আমি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে গেছি, আমি প্রফেসর আনু মোহাম্মদ এবং পিডি রহমতুল্লাহ দুজনের কাছেই যাব খুব সংক্ষেপে, 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ডের মধ্যে আপনাদের বক্তব্য বলুন। প্রফেসর আনু মোহাম্মদ, হ্যাঁ বলুন প্রফেসর আনু মোহাম্মদ।
বিশেষ করে যে কাঠ কয়লা পুরাইলে চুলাতে যদি যেতে পারে, কাঠের চুলাতে পুরাইলে উনি কিন্তু বেশিক্ষণ ওখানে থাকতে পারবে না, চোখ বুঝবে ধোঁয়া উঠবে, এটাই হচ্ছে কার্বনের মিনারেল কার্বন কিন্তু আরো ভয়ানক, ওইটাতে আমি যাচ্ছি না, এই সামান্য কার্বন যেটা কাঠ কয়লা যেটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী মাত্র চেয়েছিলেন, সেই কাঠ কয়লাতেই রান্না করে থাকলে কিন্তু এটা বায়ু দূষণ এবং মেয়েদের অসুখ
হয়,
বিজ্ঞানে আমাদের ক্লাস ওয়ানে পড়ে, তাহলে ওনার একটা আমি শুধু বলতে চাচ্ছি যে সাইন্স কয়লার কত ময়লা বেরোয় আর কয়লার তেলের কত বাড়য় ন্যাচুরাল গ্যাসের, তিনটে তো আমাদের ফুয়েল ফসিল ফুয়েল, এই তিনটার ইন্টারনেটে হাজার হাজার পাতা আছে যে সেখানে কয়লা থেকে।
আপনাদের প্রফেসর আনু মোহাম্মদ এবং আমি এখন শেষ করতে বাধ্য হচ্ছি, আমাদের সময় আর নেই, প্রফেসর আনু মোহাম্মদ এবং মোহাম্মদ বিডি রহমতুল্লাহ আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক তথ্য দিয়েছেন, আশা করি শ্রোতারা শুনেছেন এবং তারপর তাদের মতামত পাঠালে আমি আপনাদের সাথে আবার যোগাযোগ করব। আজকের আলাপন এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।